চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।
প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। তার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্টির জন্য সদা সর্বদা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকব এবং অন্তরের মধ্যে আমার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত পায়দা হওয়ার জন্য সব সময় যেখানে থাকি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ এবং সাথে সাথে নাসির রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকব। আসুন আমরা কয়েকবার দুরূদ শরীফের নজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله پڑھن صلى الله عليك يا رسول الله وسلم عليك يا জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইর সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া سردار کی آمد آقا کی آمد داتا کی آمد حضور کی آمد حضور کی آمد حضور کی آمد پر نور کی آمد آقا کی آمد مرحبا 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 یا مصطفیٰ
মরহাবা
مصطفیٰ حکم مبارک مومن راج عید میلا درنبی حکم مبارک مومن راج عید میلا درنبی باغ ہلو سپرسن باغ ہلو سپرسن عید میلا درنبی مرحبا 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 یا مصطفیٰ پڑھو مرحبا 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 یا مصطفیٰ پڑھو مرحبا 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 یا مصطفیٰ نور راگمن
مرحبا
نور راگمن
مرحبا
آقا راگمن
مرحبا
داتا راگمن
مرحبا
حضور راگمن
مرحبا
حضور راگمن
مرحبا
حضور راگمن
مرحبا
نبی راگمن
مرحبا
رسول راگمن
مرحبا
آقا راگمن
مرحبا
داتا راگمن
مرحبا
مرحبا مرحبا مرحبا یا مصطفیٰ مرحبا 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 یا مصطفیٰ پڑھو مرحبا 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 یا مصطفیٰ نور ایلو نور ایلو نور ایلو نور نور ایلو نور ایلو نور ایلو نور پڑھو نور ایلو نور ایلو نور ایلو نور نور ایلو نور ایلو نور ایلو نور عید کے تے نور دیکھو عید کے تے نور نور سارا جہان رکھو نہیں کون نور نور بار پور نور ایلو نور ایلو نور ایلو نور بولو نور ایلو نور ایلو نور ایلو نور بولو نور ایلو نور ایلو نور ایلو نور نور ایلو نور ایلو نور ایلو نور نور ایلو نور نور ایلو نور صلوا علی الحبیب صلى الله على محمد صلى الله عليه وسلم چوکر تارا نام محمد چوکر تارا نام محمد مونر جالا نام محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم مولا 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 نوح خلیل و عیسی و موسیٰ شعبر آقا نام محمد نوح خلیل و عیسی و موسیٰ شعبر آقا نام محمد صلی اللہ علیہ
صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ আসুন আমরা সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি তার লিখিত একটি রিসালা, যে রিসালার নাম হচ্ছে নদীর আওয়াজ। এই রিসালার মধ্যে খুব সুন্দর একটি দরুদ শরীফের ফজিলত তিনি নকল করেন, যে আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন তার যখন ইন্তেকাল হল, তার ইন্তেকাল হওয়ার পর তার তিনি যেখানে বসবাস করতেন যেই জায়গার নাম ছিল সিরাজ, এই সিরাজের এক অধিবাসী এই আল্লাহর অলিকে একদিন স্বপ্নে দেখলেন। তো স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি এই আল্লাহর অলিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল আপনাকে আপনার মৃত্যু হওয়ার পর আপনার সাথে কীরকম আচরণ করেছেন। তখন ওই আল্লাহর অলি এই ব্যক্তি, তো যেই ব্যক্তি স্বপ্নে দেখছেন ওই ব্যক্তিকে উত্তর দিলেন, এই ব্যক্তিকে তার প্রশ্নের জবাবে বললেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাকে আমি কি অর্থাৎ আমি দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে জান্নাতি পোশাক পরিয়ে এবং আল্লাহ তাআলা আমাকে মোতির তাজ পরিয়ে জান্নাতে দাখিল করেছেন। অর্থাৎ ওই আল্লাহর অলির দুনিয়াতে তাকো অবস্থা তিনি কি করতেন, বেশি থেকে বেশি পরিমাণে অধিক হারে দরুদ শরীফ পাঠ করতেন, এর দ্বারা আল্লাহ তাআলা তাকে মোতির তাজ পরিয়েছেন এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে জান্নাতে দাখিল করেছেন। তো আমরাও যারা আজকে মাহফিলের মধ্যে আসার বসার সৌভাগ্য হয়েছে এবং দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের আপনাদেরকেও বলবো যে আমরাও আমাদের এই অল্প দুনিয়াতে যে হায়াত পেয়েছি, এই হায়াতকে অযথা আমরা নষ্ট না করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, অধিক হারে দরুদ শরীফ পাঠ করা বলতে কি বোঝায়? তো কিতাবের মধ্যে রয়েছে এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরাও বলেন এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে একটি নেককার হওয়ার উপায় সম্বলিত রিসালা দিয়েছেন। এই রিসালার মধ্যে একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন? 313 বার কেন? জি হ্যাঁ, যেই ব্যক্তি সারা দিনে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের বয়ান শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো নিয়ত করে ইনশাআল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে আমাদের এই মাহফিলে উপস্থিত থাকব এবং মাহফিলের মধ্যে যা কিছু ইলমে দিন আমরা অর্জন করব তার উপর নিজেও আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল গ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং আমি নিয়ত করছি একমাত্র আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে বয়ান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা সকলেই অন্তর থেকে আমরা সকলে ভালোবাসি, বিদায় আমরা এই মাহফিলে আসা বসার আমাদের সৌভাগ্য হয়েছে।
কারণ আল্লাহ তাআলা যাকে দয়া করেন তাকেই এরকম মিলাদ মাহফিলে, এরকম ইলমে দিনে মাহফিলে আসার সৌভাগ্য দিয়ে থাকেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তো আমরা সকলেই মহব্বত করি, মহব্বত করি কি না, কে কে করে দুহাত তুলে আমরা হাত জাগিয়ে বলি যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই মহব্বত করি আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, এবং একজন মুসলমান সে দুনিয়াতে যখন এসে গিয়েছে, আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য যখন হয়ে গিয়েছে, তার প্রতিটি প্রতিক্ষণে প্রতি সময়ে তার এটা খেয়াল রাখা উচিত, আমি যে কাজ করছি, আমি যে কথাবার্তা বলছি, আমার প্রতিটা জীবনযাপন যেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার কথা মোতাবেক হয়, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মোতাবেক হয়। যেমন আপনি দেখবেন আমরা আলহামদুলিল্লাহ নিজের মা বাবাকে ভালোবাসি, হয়তোবা উদাহরণ একটা ধরতে পারি, যেমন আমরা নিজের মাকে অন্তর থেকে ভালোবাসি, ভালোবাসি কি না। তো যেই ব্যক্তি নিজের মাকে ভালোবাসে, উদাহরণস্বরূপ ধরে নিলাম যে তার মা তার সন্তানকে বলল হে সন্তান তুমি অমুক কাজটা করো, ওই ব্যক্তি ওই সন্তান তার মাকে বলে মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওই মায়ের যে কথা যে কাজ করার জন্য সন্তানকে বলে, সন্তান যদি সে কাজটা না করে সন্তানকে বলে বাবা তুমি এই কাজটা একটু করে ফেলো, কিন্তু সন্তান বলে না মা আমি অমুক আমার ইচ্ছা মতো অমুক কাজটাই করব, তাহলে মা কি তার সন্তানকে মহব্বত করবে? এবং সন্তান যে মাকে ভালোবাসে এটা কি সত্যিকারতে দাবিদার হলো? মা বলল বাবা তুমি অমুক খারাপ কাজের মধ্যে যেও না, বাবা তুমি অমুক কাজটা করিও না, বাবা তুমি অমুক জিনিসটা তুমি করিও না, সন্তান বলে না মা আমি তো তোমার কথা শুনবো না, আমি আমার ইচ্ছা মতো চলবো, তাহলে কি সন্তান এটা তার মাকে যে ভালোবাসি এটা সত্যিকার অর্থে দাবিদার কি হলো নাকি না? অবশ্যই না। ঠিক সেরকম আমরাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামকে মহব্বত করি, তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম যেভাবে জীবনযাপন অতিবাহিত করেছেন তার 63 বছর হায়াত, তো আমরাও যদি সেরকম ইনার কথা মতো যদি আমাদেরও জীবন যদি অতিবাহিত না করি, তাহলে আমরা যে বলি আমার নবীকে ভালোবাসি, তাহলে এটা এই ভালোবাসার সত্যিকার অর্থে হক কি আদায় হলো? অবশ্যই না। তো আমাদের উচিত আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের যেভাবে জীবন অতিবাহিত করেছেন সেরকম জীবন অতিবাহিত আমাদের করা। যেমন আজকে যদি আমরা আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন অতিবাহিত করেছেন তার কিছু আলোচনা যদি আমরা করি, অনেক আলোচনা, তার থেকে যদি একটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরি, যেটা আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের জীবনের মধ্যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের অনেক বড় মহান একটা গুণ, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, অর্থাৎ ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। এ সম্পর্কে যেমন আমার আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি যে আজকে আমাদেরকে দাওয়াত ইসলামে দিয়েছেন, এর অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তার একটি তার মধ্যে একটি ডিপার্টমেন্ট মাকতাবতুল মদিনা, মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব, যে কিতাবের নাম সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি একদিন একটা সফরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন সফরে উদ্দেশ্যে রওনা হলেন, অনেক দূর সফর করার পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার জন্য কোনো একটা জায়গার মধ্যে তিনি আরাম করছিলেন। তো আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর সফর করার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন, এজন্য তিনি যখন আরাম করছেন তার ঘুম এসে গিয়েছে। হঠাৎ তার যখন ঘুম এসে গিয়েছে, এই অবস্থায় আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চলে আসলো একটা কাফের। তো যে কাফেরের নাম ছিল গাউরাস বিন হারেস। তো এই কাফের আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় পেয়ে সে তলোয়ার নিয়ে আসছে আমার নবীকে হত্যা করবে। এমন সময় আমার নবীর ঘুম ভেঙে গেল, এমন সময় আমার নবীর ঘুম ভেঙে গেল। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম দেখতে পেলেন একজন কাফের তলোয়ার নিয়ে তার ইনার সামনে উপস্থিত, আমার নবীকে হত্যা করবে। তখন ওই কাফের আমার নবীকে উদ্দেশ্য করে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এখন তো তোমার আশেপাশে কেউ নেই, তুমি সফর এখন একা রয়েছ, আমি তো আজকে তোমাকে পেয়েছি, আজকে তলোয়ার দিয়ে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন এই কাফের বলেছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, তখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে উত্তর দিয়ে বললেন যে আমার আল্লাহ তাআলা। এটা বলতে বলতেই আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের পাওয়ারে ওই কাফেরের হাত থেকে সে কাঁপতে কাঁপতে তার তলোয়ার তার হাত থেকে পড়ে গেল। এরপর আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই তলোয়ার তাড়াতাড়ি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে নিয়ে ফেললেন। এবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরকে বলল, হে কাফের, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন তাড়াতাড়ি সে কাফের ভয় পেয়ে গেল, সে তাড়াতাড়ি আমার নবীর কদমে পড়ে গেল এবং বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও তুমি তাড়াতাড়ি। তখন এই কাফের আমার নবীকে কিছুক্ষণ আগে হত্যা করতে এসেছিল, আমার নবীকে কতল করার জন্য এসেছিল, সে যখন আমার নবীর কদমে মাফ চাচ্ছে তখন আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান, কেমন মর্যাদা। যেমন এক শায়রে বলে না, যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন আকা যিনাকে মানুষ গালি দিত, হত্যা করত, আর সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হত্যাকারীর জন্য দোয়া দিত।
এমন নবী আর দুনিয়াতে আসে না, এমন নবী আর দুনিয়াতে আসে না, আর তোবা না এমন নবী আর দুনিয়াতে আসে না, এমন নবী আর দুনিয়াতে আসে না, এমন করে নবী আল্লাহ আর তোবা না এমন করে নবী আল্লাহ আর তোবা না নাই। সেই দয়াল নবী উম্মত হয়েছি রে মোরা, সে দয়াল নবী উম্মত হয়েছি রে মোরা, সৃষ্টি কুলের সেরা নবী সবার কাছে প্যারা।
যেমন অপর এক সময় আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এক কাফের যার নাম ছিল লবিদ বিন আসম, সে আমার নবীকে জাদু করেছিল, যার কারণে আমার নবী অনেক কষ্ট পেয়েছিল। এটার পরেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার কোনো প্রতিশোধ নেন নাই, বরঞ্চ মাফ করে দিয়েছেন। অপর একজন ইহুদি মহিলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বিষ প্রয়োগ করেছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করেছিল, এরপরেও আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার কোনো প্রতিশোধ নেন নাই, বরঞ্চ তাকে মাফ করে দিয়েছেন। কেমন শান আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের, যে আকাকে আমরা মহাব্বত করি, আর সে আকার ইনার এমন একটা গুণ যে মাফ করে দাও, এটা কেমন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেমন আঘাত করার পরেও, হত্যা করার জন্য আসার পরেও সে মুসলমান না কাফেরকেও আমার নবী মাফ করে দিয়েছেন। আর আজকে আমরাও মুসলমান রয়েছি, আর আজকে আমরাও আশিকের রসুল রয়েছি, কাফেরকে মাফ করব দূরের কথা, বরঞ্চ আজকে আমরা নিজের আপন ভাইকেও মাফ করি না। একটু যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, কারোর সাথে যদি একটু ধাক্কা লাগে, তার সাথে ঝগড়া করা শুরু করে দিই, মাফ আমি করব না। যদি একটু রাস্তা দিয়ে কোনো সময় গাড়ি ঘোড়ার মধ্যে যখন আমরা চলাফেরা করি, একটু যদি আমার গাড়িতে কেউ যদি পিছনে এসে লাগিয়ে দেয়, কোনো রিক্সাওয়ালা বা কোনো কেউ কোনো কিছু, তার সাথে ঝগড়া করা শুরু করে দিই, মাফ করা আজকে আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে বললে চলে। একটা পরিবারের আপন ভাই, আপন বড় ভাই ছোট ভাইকে মাফ করছে না, ছোট ভাই একটা ভুল করে ফেলেছে মাফ করছে না, স্বামী স্ত্রীকে মাফ করছে না, বা বাবা তার সন্তানকে মাফ করছে না, আজকে মাফ করা, অর্থাৎ এক কথা আজকে আমার অন্তরের মধ্যে রাগ অহংকার এটা এসে যাওয়ার কারণে আজকে আমরা সেই আমি একটা বর্তমানে আমরা নিজের অন্তরকে নিজের এটা মন মানসিকতা এত অহংকারে ভরপুর করে ফেলেছি, কেউ আমাকে একটু কষ্ট দিলেও আমরা তাকে কি করি না, মাফ করি না, আমি একটা কিছু। হে প্রিয় ইসলামী ভাইয়েরা শুনুন শুনুন, যেই ব্যক্তি মাফ করে সে কত বড় সৌভাগ্যবান। এক আল্লাহর ওলি ছিল, সে আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলো, তখন এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখলেন, যে হে তাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন, আপনার সাথে আল্লাহ তাআলা কিরকম আচরণ করেছেন একটু আমাকে বলুন। তখন ওই আল্লাহর ওলি বলল, আমার তো দুনিয়াতে তেমন বেশি কোনো আমল ছিল না, কিন্তু আমার একটা বিশেষ আমল ছিল। জিজ্ঞেস করলো, কি বিশেষ আমল? ওই আল্লাহর ওলি জবাব দিল, যখন আমি রাতে ঘুমাতে যেতাম, তখন আমি রাতে ঘুমানোর আগে আমাকে সারা দিনে যেই বা যেইভাবে আমাকে কষ্ট দিয়েছে বা আমার সম্মানহানি করেছে, আমি ওই রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিতাম। এই আমল আমার কাজে এসে গিয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে এই আমলের কারণে জান্নাতে দাখিল করেছে। আজকে আমরা অনেকেই বলি, অনেকে আমাদের এটা আশা তামান্না যে আমি দুনিয়াতে অনেক বড় বড় প্রাসাদ, অনেক বিল্ডিং, অনেক আমার অনেক প্ল্যানিং থাকে যে আমি একটু টাকা পয়সা ইনকাম করলে, একটু ধন সম্পদ, আমি যদি একটু আয় করি, আমি অমুক অমুক ডিজাইন দিয়ে অমুক অমুক আমি এত বড় বড় প্রাসাদ নির্মাণ করব দুনিয়াতে। কিন্তু ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান যেই ব্যক্তি দুনিয়াতে নয় বরঞ্চ জান্নাতে প্রাসাদ নির্মাণ করার জন্য, জান্নাতে প্রাসাদ নির্মাণের দেনে চেষ্টায় লিপ্ত থাকে। জি হ্যাঁ, জান্নাতে প্রাসাদ কিভাবে নির্মাণ করবেন? যেমন আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক, তাহলে সে যেন তার উপর যদি কেউ জুলুম করে তাহলে সে যেন তার ওই জুলুম করা ব্যক্তিকে মাফ করে দেয়। আরো বলছে, কেউ যদি তাকে বঞ্চিত করে তাহলে সে যেন তাকে মাফ করে দেয়। আরো বলছে যে কেউ যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে ওই ব্যক্তি যেন সম্পর্ক অটুট রাখে। জান্নাতে প্রাসাদ কার জন্য? যে দুনিয়াতে থাকা অবস্থায় কেউ তার সাথে ঝগড়া করতে এসেছে, কেউ তার উপর জুলুম করেছে, সে যদি মাফ করে দেয়, কেউ তার সাথে সে সম্পর্ক ছিন্ন করার জন্য, রাগারাগি করার জন্য, এর পরেও যদি সে আগ বাড়িয়ে সম্পর্ক অটুট রাখে, তাহলে তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে। আজকে সাধারণ যখন আমাদের দুনিয়াতে একটু গরমের তাপমাত্রা বেড়ে যায় বা শীতকালে একটু শীতের মাত্রা যদি মাইনাসের মধ্যে চলে যায়, আমরা অনেক কষ্ট অনুভব করি, আর সে কাল কিয়ামতের দিনে কষ্টের কোনো তুলনাই হয় না। আর ওই কাল কিয়ামতের দিন বান্দা থেকে সে দুনিয়ায় যাই কিছু করছে, প্রতিটা কিছুর জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। সে আজকে কিতাবের মধ্যে এটাও এসেছে, আজকে আমার মানুষের কষ্ট হচ্ছে এটা দূরের কথা, আমি একটা বালুও কি কারণে নেড়েছি এটারও হিসাব দিতে হবে। আর সে কিয়ামতের কঠিন দিনের হিসাবের কত কষ্ট এটা কোনো তুলনাই হয় না। আর আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন কোন ব্যক্তি থেকে আমল নামার হিসাব নিকাশ খুব সহজে নেওয়া হবে, খুব তাড়াতাড়ি নেওয়া হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবাবে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনিই ভালো জানেন, আপনি একটু বলে দিন। তখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও, আর এই আমল করার দ্বারা কাল কিয়ামতের কঠিন দিনে তোমাদের আমলনামা সহজ করে নেওয়া হবে। কত শান, কি বিষয় বলেছেন! তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। আজকে আমরা এটা করি? আজকে আমরাও আমাদের নবীকে মহাব্বত করি, আজকে কেউ যদি আমাদের সম্পর্ক ছিন্ন করে ফেলে আমরা বলি, ভাই সম্পর্ক তো সে এরা ছিন্ন করেছে, বড় কথা তো প্রথমে সে বলেছে, রাগারাগি তো প্রথমে সে করেছে, আমি কেন সম্পর্ক অটুট রাখবো? এখানে বলা হয়েছে, কেউ যদি তোমার কাছে এসে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি যদি সম্পর্ক অটুট রাখো তাহলে তোমার কিয়ামতের হিসাব নিকাশ কি অল্পই নেওয়া হবে। আরো সুসংবাদ শুনুন, যেই ব্যক্তি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী অর্থাৎ আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করবে, যে ক্ষমা করে দেওয়া, তার কেমন ফজিলত রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দেন আর তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করবে, নম্রতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তুবু ইলাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো ক্ষমা করে দেওয়া এটা কত বড় একটা মহান গুণ, তো আফসোসের সাথে বলতে হয় আজকে এই বিষয়টা, ক্ষমা করে দেওয়া আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে উঠে গিয়েছে বললে চলে। কেন? যদি উঠে না যেত তাহলে আজকে পরিবারে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগতো না, আজকে সমাজের মধ্যে কোনো পরিবার এক পরিবার আরেক পরিবারের সাথে দ্বন্দ্ব লাগতো না, এক সমাজ অপর সমাজের সাথে দ্বন্দ্ব লাগতো না, যদি প্রত্যেক বান্দার অন্তরে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া এই গুণটা চলে আসতো। কারণ আজকে দেখেন কেউ আমাকে একটু কষ্ট দিয়ে আমাকে একটু বড় কথা বলেছে আর কি, আমি মাফ করে দিই, যাও আল্লাহ ওয়াস তোমাকে মাফ করে দিলাম। হে ভাই, মাফ করাটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক ব্যক্তি রয়েছে ইয়াউল উলুম কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করছে যে হে আল্লাহ, আমার দুনিয়াতে তেমন কোনো ধন সম্পদ নাই, আমি তেমন ধন সম্পদ নাই যে মানুষকে সদকা করব, সদকা করে সওয়াবের ভান্ডার আমি গ্রহণ করব। আমাদের মতো অনেকে আমরা রয়েছি তেমন হয়তো বা ধন সম্পদ নাই, মানুষকে যখন দেখি ধন সম্পদওয়ালা ধনী লোক মানুষকে সদকা করছে, অনেক সময় নিজের অন্তরেও আশা জাগে, ইস আমি যদি একটু মানুষকে এরকম সদকা করতে পারতাম, মানুষকে যদি আমিও এরকম সদকা করে সওয়াবের ভান্ডার হাসিল গ্রহণ করতে পারতাম। যাদের এরকম ধন সম্পদ নাই, সুসংবাদ আপনার জন্য, ওই ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ, আমার তো তেমন ধন সম্পদ নাই যে মানুষকে সদকা করব, কিন্তু হে আল্লাহ আমি আজকে এখনই আমাকে ভবিষ্যতে যেই বা যারা আমাকে কষ্ট দিবে, আমার সম্মান হানি করবে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। ওই সময় আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী আসলো, আল্লাহ তাআলা বললেন হে আমার হাবিব, আপনি ওই বান্দাকে গিয়ে বলুন আমি ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, চিন্তা করে দেখেন, এই ব্যক্তি তেমন কোনো বিষয় আমল ছিল না, এই ব্যক্তি বলছে কি হে আল্লাহ আমাকে ভবিষ্যতে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আমার সম্মান হানি করে, আমি তাকে মাফ করে দিয়েছি। আর এই কথাটা, এই মাফ করে দেওয়াটা আল্লাহ তাআলা দরবারে পছন্দ হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়েছে। আজকে আমরাও এখানে যারা উপস্থিত রয়েছি এবং দর্শক শ্রোতা যারা আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমার এই আওয়াজ, আজকে নিয়ত করে নিন যে কেউ আমাকে আগে কষ্ট দিয়েছে আর কি, মাফ করে দিন, বা ভবিষ্যতেও যদি দেয় মাফ করে দিন। কেননা যেই ব্যক্তি মাফ করার অভ্যাস গড়ে নিবে, ক্ষমা করার অভ্যাস গড়ে নিবে, কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহ তাআলা দরবারে হাজির হবে, তখন আল্লাহ তাআলাও ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কেননা আজকে আমরা দেখেন কত গুনাহ করছি যে গুনাহের কোনো হিসাব নেই বললে চলে, শুধু গুনাহ আর গুনাহ, ফজরে ঘুম থেকে ওঠা নিয়ে রাত পর্যন্ত হয়তোবা, এমন হয়তোবা অনেক আমরা রয়েছি যে একটা হয়তোবা কিছু নেকির কাজ করেছি সেটাও হয়তোবা মাথার মধ্যে মন মানসিকতার মধ্যে নেই, কিন্তু এই গুনাহে ভরা জীবনযাপনের আমল নিয়ে যদি কাল কিয়ামতের দিন যদি হাজির হই আর আল্লাহ তাআলা যদি মাফ না করে, তাহলে কার দরবারে যাব? জি হ্যাঁ, যে ব্যক্তি বলছেন না আমার রাগ অনেক, আমার ক্ষমতা অনেক, আমি কেন মাফ করবো, শেষ আমার কাছে ক্ষমা চাইবে, আমি কেন মাফ করব। শুনুন শুনুন, যেই ব্যক্তি এরকম বলে যে আমি কেন ক্ষমা করব, কিতাবের মধ্যে রয়েছে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যেই ব্যক্তি বলে আমি ক্ষমা করব না, তাহলে কাল কিয়ামতের দিন সে যেন হাউজে কাউসারের পাশে যেন না আসে, হাউজে কাউসারের পানি যে কিয়ামত দিন পাবে না। আল্লাহু আকবার, আমার নবী সরাসরি বলে দিয়েছেন সে যে ক্ষমা করে না সে যেন হাউজে কাউসারের পাশে না আসে। এবং অপর এক একটা সাহাবার ঘটনা, এক সাহাবার সামনে এক গোলাম এসেছে, ওই গোলাম একটা দুষ করেছিল, ওই সাহাবা তাকে মানে মারধর করছে, তুমি দুষটা কেন করেছো, ক্ষমা করছে না। পেছন থেকে একজন আওয়াজ দিল, তুমি আজকে যার উপর ক্ষমতা রাখছো, তোমার উপর এমন একজন রয়েছে যার উপর তোমার উপর কি রয়েছে ক্ষমতা বা ক্ষমতা তোমার উপর প্রয়োগ করার মতো এমন একজন রয়েছে। যখন ফিরে দেখলেন, তখন দেখলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন যে হে সাহাবা, তুমি যার উপর ক্ষমতা প্রয়োগ করছো তোমার উপর এমন একজন রয়েছে যে তোমার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরপর আমার আকাশ সাল্লাল্লাহু ওই সাহাবাকে বলল, হে সাহাবা, তুমি যদি আমি কথা বলার পর যদি ওই সাহাবাকে যদি ওই ব্যক্তিকে যদি মাফ করে না দিতে, তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত। আজকে আমি বলছি আমার ক্ষমতা রয়েছে, এই জন্য আমি কি তাকে মাফ করছি না, কেন মাফ করব। চিন্তার বিষয় তাদের জন্য, যারা বলে আমি অনেক ক্ষমতাবান, আরে সে তো ছোট লোক, কেন আমি তাকে মাফ চাইবো, আমি অনেক ধন সম্পদওয়ালা, আরে সে তো একটা সাধারণ গরিব মানুষ, না তাকে কেন আমি মাফ করব, আমার স্ট্যাটাস থাকবে, আমার নিজেকে একটা অনেক বড় কিছু মনে করি। আর যারা এরকম মনে করেন না, আপনার পিছনে এমন একজন হাত রয়েছে যে কাল কিয়ামতের দিন আজকে আপনি যাকে যে গরিব বলে আপনি তাকে মাফ করছেন না, আর কাল কিয়ামতের দিন ওই গরিবের পাওয়ার চলবে। আজকে আপনার ধন সম্পদ রয়েছে বলে আর দুনিয়াতে আপনার পাওয়ার চলছে, ক্ষমতা চলছে, কিন্তু কাল সে কিয়ামতের দিন আপনার সে ক্ষমতা কাকে দেখাবেন, কাকে আপনার সে ক্ষমতা প্রয়োগ করবেন? আজকে যাকে আপনি মজলুম জুলুম গরিব বলে তাকে আপনি জুলুম করেই যাচ্ছেন, ক্ষমা করছেন না, কাল কিয়ামতের দিন তার ক্ষমতা চলবে, সে বলবে আল্লাহ তাআলার দরবারে হে আল্লাহ, এ ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আমার সে জুলুমের হক আদায় করে দিন। আর তাকে পেশ করা হবে, তাকে পাঠানো হবে জাহান্নামের মধ্যে। যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, আবার আমার সেই নবীর গুণকে আমরা গ্রহণ করতে চাই না, এরকম একটি ঘটনা। এক ব্যক্তি সে হজের উদ্দেশ্যে রওনা হলো, সে হজে যাচ্ছে, যাওয়ার পথে তার যে সামান ছিল, যে সামানগুলো ছিল, সে সামানটা একটা যুবক ছেলে আসে মানে কেড়ে চুরি করে নিয়ে গেল। যে যুবকটা এই হজ যাত্রী ব্যক্তি থেকে চুরি করে যে সামানগুলো নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে ওই ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গেল, যাওয়ার পথে ওই ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গেল। এখন ওই ব্যক্তি কান্না করা শুরু করে দিল, এই ব্যক্তি এখন চিন্তা করছে, তখন সে কান্না করা শুরু করে, তখন সে চিন্তা করছে যে হয়তো বা যে হজ যাত্রীর ব্যক্তির আমি সামান চুরি করে নিয়ে এসেছি হয়তো বা ওই ব্যক্তি বদদোয়া দিয়েছে যার কারণে আমার চোখ চলে গিয়েছে। তো সে যখন কান্না করছে ওই স্থানের মধ্যে চারিদিক থেকে মানুষজন এসে জড়ো হয়ে গেল যে তুমি কেন কান্না করছো, তখন সে পুরো ঘটনাটা খুলে বলল। তো ওই যে ব্যক্তি কান্না করছে, যে যুবকটা চুরি করেছে, তার প্রতি সাধারণ মানুষের একটু দয়া হলো যে এই ব্যক্তি এত বেশি কান্না করছে, চলো এই ব্যক্তিকে নিয়ে যে যার জিনিস চুরি করে তার কাছে নিয়ে যাই, হয়তো সে একটু আবার দোয়া করে দিলে তার চোখ কি চোখ আবার ফিরে চলে আসবে এই বিষয়টা। সবাই এখন আসলো কার কাছে, ওই যাত্রীকে চুরি করে যে হজ যাত্রীর ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল যে হুজুর এই ব্যক্তিটা আপনার থেকে জিনিস চুরি করে নিয়ে গিয়েছিল, এখন সে নিয়ে যাওয়ার পথে আপনি হয়তো বদদোয়া করেছেন যার কারণে তার চোখ দৃষ্টিশক্তি চলে গিয়েছে, এখন আপনি একটু তার জন্য দোয়া করেন যে তার দৃষ্টিশক্তি ফিরে আসে। তখন ওই আল্লাহর ওলি জবাব দিল, আমি কেন তার জন্য বদদোয়া করব, আমি কেন তার জন্য বদদোয়া করব, সে যখন ওই জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছিল ওই সময় আমি তাকে মাফ করে দিয়েছি, তাহলে কেন আমি তাকে এখন মানে তাকে বদদোয়া করব, তার চোখ চলে যাবে। তখন ওই আল্লাহর ওলির এই জবাবে সাধারণ মানুষ অবাক হয়ে গেল, কেন অবাক, বলো হুজুর এই ব্যক্তি আপনার থেকে জিনিস চুরি করে নিয়ে গিয়েছে আর আপনি তাকে বলছেন সে চুরি করে নিয়ে যাওয়ার সাথে সাথে তাকে আপনি মাফ করে দিয়েছেন, কারণটা কি? তখন ওই আল্লাহর ওলি বলল, আমার তখন ওই সময় একটা চিন্তা এসেছিল, ওই চিন্তার কারণে আমি তাকে মাফ করে দিয়েছিলাম। সাধারণ মানুষরা বলল, হুজুর কিরকম চিন্তা, কি চিন্তার কারণে আপনি তাকে মাফ করে দিয়েছেন? তো ওই আল্লাহর ওলি যেটা বলল, আমাদের অন্তরে কান দিয়ে শ্রবণ করি, ওই আল্লাহর ওলি বলল যে আমি এই এই ব্যক্তি আমার থেকে জিনিস চুরি করে নিয়ে গিয়েছে, তো এটা যখন আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব, অবশ্যই এই ব্যক্তি এবং আমার মাঝে যে সম্পর্ক, যে একটা চুরি করা হয়ে গিয়ে একটা দ্বন্দ্ব, একটা কি ঘটনা ঘটে গিয়েছে, এটার জন্য আল্লাহ দরবারে হিসাব নিকাশ দিতে হবে। তো ওই ওই ব্যক্তি, ওই হজ যাত্রীর ব্যক্তি, ওই আল্লাহর ওলি বলছে যে আমি যখন আল্লাহ তাআলার দরবারের সামনে দাঁড়িয়ে এই ব্যক্তির সাথে হিসাব নিকাশের মধ্যে লিপ্ত থাকব, আর ওই সময় এবং আমি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জবানে শুনেছি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতকে জান্নাতে নিবে না, এবং আমি এটা চিন্তা এসেছে, আমার মাথা এটা টেনশন করছে যে আমি যখন আল্লাহ তাআলার দরবারে আমি এই ব্যক্তির সাথে এই হিসাবের মধ্যে লিপ্ত থাকব, যে একটু লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, আর এদিকে আমার নবী আমার জন্য অপেক্ষা করবেন, এই অপেক্ষা করাটা আমার জন্য এটা আমার মনে সায় দিচ্ছে না, সেজন্য আমি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছি। কেমন মোহাব্বত নবীর প্রতি, যে আমার নবী আমার জন্য জান্নাতে না গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটার প্রতি কেমন যে একটা ইশক বলে না, যে আমরা বলি আমার নবীকে আমরা মোহাব্বত করি, কিন্তু ওই হাজি ওই আল্লাহ ওলি থেকে শিক্ষা গ্রহণ করেন যে কেমন মোহাব্বত নবীর। তো আমরাও আমাদের নবীকে মোহাব্বত করি, আমার নবী ছিলেন মাফ করনেওয়ালা, আমার নবী ছিলেন যে তিনাকে যত কষ্ট দিত, যত আঘাত করত, এরপরেও মাফ করে দিত। তো আমরাও কি এখনো মানুষকে মাফ করার, মানুষকে ক্ষমা করার, মানুষ আমাকে জুলুম করেছে তাকে মাফ করে দেওয়ার এই মন মানসিকতাকে আমরা সৃষ্টি করতে পারি না, পারি কি না? নিজের হাত জাগিয়ে বলি ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি যে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে এবং ভবিষ্যতেও যদি কষ্ট দেয়, আমরা আজকে এখানে নিয়ত করলাম সকলকে আমরা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ, এই যে বললাম মাফ করার বিষয়, রাগকে দমন করার বিষয়, এগুলো আসলে যখন এরকম মাহফিলে আসি বা কোনো ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি না, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের এরকম মন মানসিকতা সৃষ্টি হবে। কেননা আমরা দেখা যায় কি, এরকম এখান থেকে নিয়ত করে গেলাম ঠিক, কিন্তু যখন একটু বাইরে গেলাম কেউ একটা আঘাত করেছে আর কি, সাথে সাথে গরম আবার কি রাগ চলে আসে। তো এইরকম বিষয়গুলা আসলে পরিবেশে একটা মানুষকে তবদিল করতে, একটা মানুষকে পরিবর্তন করতে পারে। তো আমি বলবো দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশ, যেখানে শুধু এরকম রাগই না, রাগের মানে যারা রাগের বসও বলতে পারেন, এরকম মানুষকেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা নম্রবাসী মিষ্টবাসীওয়ালা বানিয়ে দিয়েছেন। তো আমি বলবো আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে সম্পৃক্ত হই, মাদানী কাফেলায় সফর করি এবং আমির আহলে সুন্নতের দাওয়া এই মাদানী ইনামতের উপর আমল করি। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের অন্তরের নম্রতা, মিষ্টতা আমাদের জবানে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব।
Salli ala habibina, salli ala muhammadin, মরহাবা ইয়া মুস্তাফা, 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 মরহাবা ইয়া মুস্তাফা। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না।
মারহাবা ইয়া মুস্তাফা, 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 মারহাবা ইয়া মুস্তাফা।
সরকার কি আমদ
মারহাবা,
আকা কি আমদ
মারহাবা,
দাতা কি আমদ
মারহাবা,
আছে কি আমদ
মারহাবা।
ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে বলি মারহাবা স্লোগান, আমরা লাগাতে পারি না? সবাই পারি? সবাই একসাথে বলি
সরকার কে আমদ
মারহাবা,
আকা কে আমদ
মারহাবা,
দাতা কে আমদ
মারহাবা,
মারহাবা ইয়া মুস্তাফা, 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 মারহাবা ইয়া মুস্তাফা।
খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, ছাড়বো কখনো, কখনো ছাড়বো। তো সবাই একসাথে বলি
খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না। মারহাবা ইয়া মুস্তাফা, 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 মারহাবা ইয়া মুস্তাফা,
মারহাবা ইয়া মুস্তাফা,
মারহাবা ইয়া মুস্তাফা।
লাগিয়ে যাব মোরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান, নারে রসুল্লাহ হরি স্লোগান, লাগিয়ে যাব মোরা ইয়া রসুল্লাহ হরি স্লোগান, মচানো মারহাবারি ধুমে মোরা কখনো ছাড়বো না। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সরকার কি আমদ
মারহাবা,
আকা কি আমদ
মারহাবা,
দাতা কি আমদ
মারহাবা,
নবীর আগমন
মারহাবা,
রাসূলের আগমন
মারহাবা,
তোহার আগমন
মারহাবা,
তোহার আগমন
মারহাবা,
তোহার আগমন
মারহাবা,
মারহাবা ইয়া মুস্তাফা, 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 মারহাবা ইয়া মুস্তাফা।
করিব খুশি উদযাপন মোরা হাশর অবধি, করিব খুশি উদযাপন মোরা হাশর অবধি, চারিদিকে সাজানো আর লাইটিং মোরা কখনো ছাড়বো না।
মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা,
মারহাবা ইয়া মারহাবা,
Mustafa, merhaba ya Mustafa, merhaba ya Mustafa, merhaba ya Mustafa.
Sahabi are Ali dir bhalo basha niye ontore. Sahabi are Ali dir bhalo basha niye ontore. E jonno daavate islami mora kokhono chhadbo na.
Merhaba ya Mustafa.
داتا قیامت
مرحبا
سچے قیامت
مرحبا
سب جھوم کے بولو
مرحبا
مرحبا یا مصطفیٰ
مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ
مرحبا یا مصطفیٰ
مرحبا یا
مصطفیٰ
مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ
مرحبا یا مصطفیٰ
sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam aankhon ka tara naam muhammad dil ka ujala naam muhammad aankhon ka tara aankhon ka tara aankhon ka tara aankhon ka tara naam muhammad dil ka ujala naam muhammad sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজকের এই ইস্তেমায়ে জিকর নাত আমরা সবাই শরীক হয়েছি বয়ানের পূর্বে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি নূর নবী রাসূলুল্লাহ রবি রাহমাতাল্লিল আলামিন শাফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার যে ফজিলত যে গুরুত্ব যে মর্যাদা সেটা হাদিসে পাক বা অন্যান্য কিতাবের বিভিন্ন ঘটনাবলী দিয়ে আমরা তো শুনেছি কিন্তু মহান আল্লাহ মহান খালেক ও মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আপন মাহবুবের উপর দরুদ শরীফের কি গুরুত্ব কোরআনে পাকের ইরশাদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাজুল ইমান থেকে অনুবাদ, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ প্রেরণ করে ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর উপর, হে ইমানদারগণ তোমরাও কি করো, খুব বেশি পরিমাণে দরুদ ও সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতের মধ্যে নিজেও এবং ফেরেশতাদের দরুদ সালাম পড়ার কথা উল্লেখ করেছেন, এবং এই আয়াতে মোবারক দ্বারা যে বিষয়টি এখানে ফুটে উঠেছে যে কোরআনে পাকেও আল্লাহ তাআলা আল্লাহর প্যারা মাহবুবের নাত অর্থাৎ প্রশংসা করেছেন। এই আয়াতটা সুস্পষ্ট আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা নাত। সাথে সাথে ফেরেশতারাও ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করেন, আর দরুদ প্রেরণ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর আল্লাহ তাআলা সরাসরি উম্মতদেরকে হুকুম দিয়েছেন এটা দরুদ শরীফ পাঠ করা, মানে আল্লাহ তাআলার আদেশকে পালন করা। তাই আমাদের উচিত যে আমরাও যেন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, কারণ অনেক আমল আমরা করি, অনেক আমল আমাদের মধ্যে রয়েছে কিন্তু সেগুলো আল্লাহ তাআলা করেন না। একটা এটা আল্লাহ তাআলা যে আমল নয়, আল্লাহ তাআলা আমল না, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দেন আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার জন্য কোনো ইবাদত নাই, কারো মনে যেন এটা সন্দেহ না আসে। আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান ও মান বর্ণনা করেন এটা। তো আল্লাহ তাআলা এই দরুদ শরীফ এটার ব্যাপারে বলেছেন, এটা আল্লাহ এবং ফেরেশতারাও এবং আমাদেরকে হুকুম দিয়েছেন। আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ পৃথিবীর মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইটস, বিভিন্ন দাবি, বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা এবং বিভিন্ন ধরনের সেমিনার করে থাকেন যে আমাদের এই অধিকারটা হওয়া চাই, কখনো নারীর অধিকার, কখনো পুরুষের অধিকার, কখনো এই বিষয়ের অধিকার, কখনো ওই বিষয়ের অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন বিষয়ের অধিকার সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যে মায়ের অধিকার কি, ছেলের অধিকারে ছেলের হক কি, অধিকার মানে হক কি, প্রত্যেকের হক বর্ণনা করেছেন, আত্মীয় স্বজনের হক কি, এটা কিভাবে আদায় করতে হবে, এগুলি বর্ণনা করেছেন। কিন্তু যার হক, যে বিষয়ের হক, যে অধিকারগুলো আলোচনা করা একান্ত জরুরি, যেটা পালন করার মাধ্যমে পুরো কুল কায়নাতের মধ্যে শান্তি বিরাজ করবে, কারণ কুল কায়নাতের জান, কুল কায়নাতের সবকিছু হতে আমার নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাহ তাল আলহি ও আলহি আসাল্লাম। কেননা আলা হজর রহমতুল্লাহ তাল আলাই বলেন, আল্লাহ কি সরতাব কদম শান হইয়ে, আল্লাহ কি সরতাব কদম শান হইয়ে, ইনসান হি ইনসান ও ইনসান হইয়ে। কোরআন তো ইমান বাতাতা হই নে, ইমান ইয়ে কহতা হে মেরি জান হইয়ে। অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা আল্লাহ, আল্লাহর আপাদ মস্তক মর্যাদার নিরূপণ, তিনি সাধারণ মানুষের মতো নয়, ইনসান হি ইনসান ও ইনসান হইয়ে, এটা সাধারণ মানুষের মতো মানুষ নন। কোরআন কি বলেন, কোরআন বলে কোরআন তো ইমান বাতাতে হি নে, কোরআন বলে এটা আমার ইমান, আর ইমান কি বলে, ইমান বলে ইনি তো আমার জান, ইমান বলে ইনি তো আমার জান। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেই কুল কায়নাতের জান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুক কি, উম্মতের উপর কি কি হক রয়েছে, এই হকগুলো আমাদের উপর আদায় করা যদি না জানি কিভাবে আদায় করব। এই জন্য সরকার মদিনা রাহাদে কলব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হক সমূহ, যেগুলি উম্মতের উপর ফরজ, এই বিষয়ে আমরা জানবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। এবং নিয়ত করে নি, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নি আজকে যে বয়ান শুনব অত্যন্ত মনোযোগ সহকারে শুনব এবং শেষ পর্যন্ত অংশ গ্রহণ করব, যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস বর্ণনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে কিছু হুকুক মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এর মধ্যে আমরা শুনব কি কি রয়েছে। সর্বপ্রথম হচ্ছে যে হক, এটা শুধু মুসলমানের জন্য নয়, এটা শুধু মুসলমানের জন্য নয়, সেটা হচ্ছে ঈমান বির রসুল, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, এটা সর্বপ্রথম হক। এটা শুধু যারা মুসলমান তাদের উপর নয়, সমস্ত জাতির জন্য, সমস্ত যারা দুনিয়ার মানুষ রয়েছে প্রত্যেকের জন্য এই হক, তাদের উপর হক যে আল্লাহ রসুলের উপর ঈমান আনা। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নত রসুল, অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, এটা উম্মতের উপর হক। রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে এটা আদায় করতে হবে সেটা উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিন নম্বর এতাআতে রসুল, অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের অনুগত্য করা। নম্বর চার মুহাব্বত রসুল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা। নম্বর পাঁচ তাজিম রসুল, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক, যেটা উম্মতের উপর ফরজ। নম্বর ছয় মাদহ রসুল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করা, প্রশংসা করা, নাত পড়া, এটাও একটা হক। নম্বর সাত হচ্ছে দরুদ শরীফ পাঠ করা, নম্বর সাত দরুদ শরীফ পাঠ করা। নম্বর আট হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত করা। এছাড়াও ওলামায়ে কেরাম আরেকটি হক বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, ওই দিনকে সকল দিনের উপর শ্রেষ্ঠ বানানোর জন্য উম্মতরা সর্বাত্মক ভাবে যার যতটুকু ক্ষমতা রয়েছে, যে যে অবস্থানে রয়েছে, ওই অবস্থানে থেকে ওই দিনকে সু উচ্চ করার জন্য সকল দিনের উপর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা উম্মতের উপর একটা হক। তো আমরা এই হকুকাত সংক্ষিপ্ত ভাবে শুনলাম, এখন আমরা সামান্য সামান্য এর বিস্তারিত সামান্য আলোচনা শুনব, যাতে আমরা এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে আমরা শুনে আমাদের ইমানকে তাজা করব। তো সর্বপ্রথম যে হক, যে অধিকার, সেটা হচ্ছে ইমান বীর রসুল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের উপর ইমান আনতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আদাদনা লিল কাফিরিনা সাইরা। যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনল না, নিঃসন্দেহে আমি ওই কাফেরদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। তো এই আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের উপর ইমান আনতে হবে, এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের উপর ইমান, আমরা আল্লাহ আল্লাহ তৌহিদের আলোচনা করলাম, আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করলাম, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, কিন্তু রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের উপর ঈমান যদি না আনি তাহলে ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলার যে ঈমান তৌহিদের দাওয়াত দিয়েছেন, তৌহিদের যে সারমর্ম সূরা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সেখানেও মানুষকে আল্লাহ তাআলা তৌহিদের দাওয়াত দিয়েছেন, কিন্তু আল আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক দিয়ে ঘোষণা করার জন্য বলে দিয়েছেন, যাতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বলার পর কেউ যদি ঈমান আনে তার ঈমান পরিপূর্ণ হবে। তো আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা জানতে পারলাম এই ঈমান আনার ব্যাপারে পুরা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ঘোষণা হয়ে গিয়েছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলো তারা একটা হক আদায় করলো, যারা আনে নাই তারা হকগুলো বিনষ্ট করছে। অর্থাৎ যারা এখন ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই তারা ওই হকটা আদায় করছে, কারণ এই হকটা শুধু উম্মতের জন্য নয়, এটা দুনিয়ার সকল সমস্ত মানুষের উপর এটা হক রয়েছে। কারণ উম্মত দুই প্রকার, একটা হচ্ছে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই, এই দুজনের উপর যারা ঈমান এনেছে তাদের উপর তো হক আদায় হয়ে গিয়েছে, যারা আনে নাই তাদের উপর এই হকটা এখনো রয়ে গিয়েছে। দুই নম্বর হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার জন্য তরগিব দিয়েছেন, উৎসাহিত করেছেন, বরং উৎসাহিত করেন নাই, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা আমাদের একটাই, মুসলমানদের একটাই মকসদ যে আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক না? আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাক, আমরাও আল্লাহ তাআলার উপর রাজি হয়ে যাই, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, আল্লাহ আমাকে ভালোবাসুক, এই ভালোবাসা আমরা চাই কি চাই না? চাই না। এই ভালোবাসা কিভাবে পাবো, আল্লাহ তাআলার মহব্বত কিভাবে হাসিল হবে, এটা খোদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সাথে মহব্বত করতে চাও, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি অনুসরণ করো কি পাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন না আরো পুরস্কার দিচ্ছেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হবে, তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হবে, আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াশীল। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও একটা হক যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে আমাদের যে হক রয়েছে, আল্লাহ রাসূল আমাদের উপর কত ইহসান করেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা চাই যে আমার হকগুলো যদি কেউ আদায় না করে আমি ভাই হিসাবে, তাহলে আমার ক্ষতি হতে পারে। আমি যদি বাবা হই, আমার কিছু অধিকার আছে, সন্তান যদি আমার ওই অধিকারগুলো আদায় না করে তাহলে বাবার জন্য কষ্ট হয়ে যায়। আত্মীয় স্বজনের হকগুলো যদি আত্মীয় স্বজনরা আদায় না করে তাহলে আত্মীয় স্বজনের জন্য সমাজের মধ্যে এটা কষ্টকর হয়ে যায়। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে অধিকারগুলো বর্ণনা করা হচ্ছে, এই অধিকারগুলো যদি পুরো দুনিয়ার মানুষ কেউ যদি এই অধিকারগুলো আদায় না করে, হকগুলি পূরণ না করে, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হবে, ক্ষতি হবে। এই হকগুলো জানা এবং মানা, এটার ফায়দা খোদ আমাদেরই, খোদ কাদের, খোদ আমাদেরই, স্বয়ং আমাদেরই হবে। তাই আল্লাহ তাআলা এই ফায়দাগুলো বলছেন যে ইত্তেবাদ করবে, ফায়দা তোমাদের। এই ফায়দা কি? তোমরা এই ইত্তেবা করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আমার প্রাণপ্রিয় ইসলামের, তো এই সুন্নতের অনুসরণের জন্য প্রথমে শিখতে হবে না, কি বলেন, শিখতে হবে না? রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেগুলি পালন করাই তো সুন্নত। এখন কি করেছেন, কি করেন না, কি করতে নিষেধ করেছেন, এগুলি তো আমরা জানি না। এগুলি জানার জন্য আমাদেরকে এগুলি শিখতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে, এগুলি জানতে হবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এগুলি শেখানোর জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম, যেহেতু আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাধ্যমে আমাদের নবুয়তের দরজা সেটা বন্ধ হয়ে গেছে। আমি যে প্রথম নম্বর হক বলেছি, এটার মধ্যে, এই হকের মধ্যে বিস্তারিত বর্ণনার মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ রাসূলের উপর ঈমান আনা, এটা হক, এক নম্বর হক। এটার মধ্যে এটাও বিশ্বাস রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, সর্বশেষ নবী, এই রসুলের পর আর কোন নবী আসবেন না। কারণ এখন এইরকম বিশ্বাস হয়তো কেউ দিতে চাইবে, কারণ কেয়ামতের আগে অনেক নবুয়তের মিথ্যা দাবিদার আসবে, এগুলি থেকে বাঁচার জন্য এই আকিদায় হক মুসলমানের উপর যে ইমান রাখা, এই আকিদায় বিশ্বাস রাখা যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, যেহেতু না কোনো নবী আসবেন না, ওলিয়ে কেরাম ওলামায়ে কেরাম এই বিষয়টি মানুষের নিকট পৌঁছিয়েছেন যে আমাদেরকে কোনো আদর্শ নয়, কোন কারো অনুসরণ নয়, একজনেরই অনুসরণ করতে হবে, আর ইনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার অনুসরণ করতে হলে আমাদেরকে ওনার জীবনী সম্পর্কে জানতে হবে, ওনার সুন্নাসমূহ শিখতে হবে। কোথায় শিখবো? এই সংক্ষিপ্ত বয়ানের মধ্যে তার শেখানো যাবে না? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, তিন দিনের সুন্নত মাদানী কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ সেখানে সুন্নতে সুন্নত আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো, শুধু মুখে নয়, প্র্যাকটিক্যাল করে করে শেখানো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরা করবো তো মাদানী কাফেলা সফর ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। তিন নম্বর, আমাদেরকে যে হক আদায় করতে হবে সেটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য আমাদেরকে করতে হবে। এটা ওই হকগুলা, এই হক সমূহ যেগুলি বর্ণনা করা হচ্ছে, এই হক শুধু এটা হাদিসে পাক না, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করছেন, এটা খুদ মালিক খালিক ও মালিক আমার রব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হক সমূহ বর্ণনা করে দিচ্ছেন যে এই হকগুলো প্রত্যেক মানুষের উপর, প্রত্যেক উম্মতের উপর এই হকগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই হক সম্পর্কে ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হুকুম মানো, আদেশ মান্য করো আল্লাহর এবং রসুলের, আল্লাহ এবং রসুলের এতাত করার জন্য হুকুম কে দিচ্ছেন? খুদ আল্লাহ দিচ্ছেন যে আল্লাহ এবং রসুলের কি করো, অনুগত্য করো। আর অফরায়েতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের রসুলের অনুসরণ করলো সে মূলত আল্লাহ তাআলার অনুসরণ করলো, কারণ আল্লাহ তাআলার অনুসরণ তারই করা যায়, অনুসরণ তারই করা যায় যাকে আমরা দেখছি সে কিভাবে করছে, সে কিভাবে যাচ্ছে, সে সেভাবে করতে বলছে, তার অনুসরণ করা যায়। আল্লাহ তাআলাকে আমরা দেখেছি, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, আল্লাহ তাআলার অনুসরণ কিভাবে করব? আল্লাহ তাআলা রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, উনি আল্লাহ তাআলার দলিল হিসেবে এখানে দুনিয়াতে এসেছেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন এগুলি করার মাধ্যম, এটা করার নামই হচ্ছে আল্লাহ তাআলার অনুসরণ করা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা, এটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই হুকুমকে পালন করে দেখিয়েছেন। কিভাবে? হযরত সাইয়্যিদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ব্যক্তির হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরা অবস্থায় দেখলেন, স্বর্ণের আংটি পরা অবস্থায় দেখলেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি দেখে, ওই লোকটি দেখে ওই স্বর্ণের আংটিটা নিয়ে সেটা দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন এবং ইরশাদ করলেন যে পুরুষদের জন্য যে স্বর্ণ ব্যবহার করা, এটা যেন আগুন, আগুন যেটা হচ্ছে আগুনের অঙ্গার, অর্থাৎ আগুনের কয়লা, যেটা কয়লা পরিধান করার মতো, এটা বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টেনে নিলেন, ফেলে দিলেন এবং চলে গেলেন। এটা ইরশাদ করে অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেখানে উপস্থিত ছিলেন, তারা মশওয়ারা দিলেন, পরামর্শ দিলেন যে পুরুষের জন্য এটা পরা হারাম, কিন্তু রাখা তো হারাম নয়, পরা হারাম কিন্তু রাখা তো হারাম নয়, তুমি এটা নিয়ে নাও, এটা নিয়ে বিক্রি করে দাও, অর্থাৎ ঘরের মহিলারা রয়েছে যারা ইসলামী বোনরা রয়েছে ঘরের মধ্যে, তাদেরকে এটা ব্যবহার করার জন্য দেয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, এতাত, অনুগত্য কেমন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে? উনি বললেন, আল্লাহ তাআলার কসম আমি এটা আর হাতে ধরব না, এটা আমি এর কাছেও যাব না, কেননা যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আমি সেদিকে আবার কিভাবে হাত বাড়াই? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন অনুসরণ করতেন, কেমন মহব্বত এরা করতেন! আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হুকুম এবং যাবতীয় যেগুলি নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ইতাআত, এই অনুগত্য, এই যে হক আমাদের উপর রয়েছে, হককে আমরা আদায় করছি, এটা আমরা নিজেকে নিয়ে নিজে চিন্তা করি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে, আমরা কি নামাজ আদায় করছি? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম যে সুদ থেকে বাঁচার জন্য, আমরা সুদ থেকে বাঁচছি, আজ মদ শরাব বেপর্দা নারী আমার ঘরের মধ্যে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা ঘরের বেপর্দা হচ্ছে, তাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য হুকুম দিয়েছেন সেটাকে আমরা বারণ করছি, নেকির দেওয়ার জন্য হুকুম দিয়েছে সেটাকে আমরা পালন করছি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি সাজানোর জন্য বলা হয়েছে, এগুলি দাড়ি কি আমরা রাখছি? এভাবে অনেক সুন্নত রয়েছে যেগুলি করতে বলা হয়েছে, এগুলি আমরা নিজেকে পালন করছি, এই হকগুলি আদায় করছি। এই হক আদায় না করার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই হক আদায় না করার কারণে আমাদের নিজেদের হক কিয়ামতের দিন আমরা কিভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুখ দেখাবো? আমার প্রাণ প্রিয় ইসলাম ভাইরা, আমরা নিয়ত করে নি ইনশাআল্লাহ আযজা ওয়াজাল, আমরা যে হকগুলো শুনছি ইনশাআল্লাহ এগুলি আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল।
তোমার নামে প্রাণ দেব, তোমার নামে হে প্রাণ দেব, তোমার প্রেমেতে আমি এসে
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেল? তিনটা গেল। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কি করতে হবে, এর উপর ঈমান আনতে হবে। নম্বর দুই হচ্ছে ইত্তেবা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে, এটা পালন করতে হবে। নম্বর তিন হতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছুর অনুগত্য করতে হবে। নম্বর চার হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখতে হবে, মহব্বত, ভালোবাসা এটা অন্তরে রাখতে হবে, কেননা এটাও আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা সূরা তাওবার ডবল 12 অর্থাৎ 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অর্থ হচ্ছে, হে হাবিব বলুন, হে মানব জাতি, তোমাদের পিতা, সন্তান, ভ্রাতা, পত্নী, আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দ পড়ার আশঙ্কা করো, এবং বাসস্থান যা তোমরা ভালোবাসো, এগুলির মধ্যে কোনো কিছুই যদি তোমাদের নিকট আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে জিহাদ করা অপেক্ষা প্রিয়তর হয়, তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা তার হুকুম অর্থাৎ আযাব পাঠান। আল্লাহ তাআলা সত্যত্যাগী সম্প্রদায়কে কখনো হেদায়ত প্রদর্শন করেন না, কখনো সৎপথ দেখেন না। আল্লাহ তাআলা কোরআনে বাকির মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি এগুলি না করো, নিজের বাবা হোক, সন্তান হোক, ভাই হোক, নিজের স্ত্রী হোক, আত্মীয় স্বজন হোক, সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসা না হয়, আল্লাহ তাআলা বলে জিহাদ করার ভালোবাসা অন্তরে না রাখে, আল্লাহ তাআলা আযাবের অপেক্ষার জন্য আল্লাহ তাআলার আযাব এর জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলা এটা আমাদেরকে হুমকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের হুকুম বানাচ্ছে যে আযাব আসবে। তো আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে নিজের মাতা, পিতা, সন্তান, সন্ততি এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তর হবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে, মহব্বত, ভালোবাসা ছাড়া কোনো কিছু আসলে ইত্তেবা। এখানে পূর্ববর্তী যে হকসমূহ আলোচনা করা হয়েছে এটা মহব্বত ছাড়া হয় না। মহব্বত অন্তরে থাকলেই ইতাআত বলেন, ইত্তেবা বলেন, এগুলি সব এসে যাবে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ইতাআত এবং এগুলি পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা ঈমানের জন্য শর্ত, সেটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কেননা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত, ভালোবাসা অন্তরে না থাকে, আপনি যতই ইবাদত করেন, ওই ইবাদতের স্বাদ, ওই ঈমানের মিষ্টতা, যে ঈমান আমরা এনেছি, ওই ঈমানের মিষ্টতা পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মধ্যে তিনটি স্বভাব থাকবে সে ইমানের স্বাদ পাবে। যার মধ্যে তিনটি বিষয় থাকবে সে কি পাবে? ইমান, যে ইমানের স্বাদ, ইমানের মিষ্টতা, যার মধ্যে সে তার উপর তলোয়ার চললেও তার মধ্যে কোনো কষ্ট অনুভূত হয় না। তো এই এটা পাবো কেমনে, আমরা পাই না কেন? এটা পাওয়ার জন্য তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কি, সমস্ত কিছু অপেক্ষা আল্লাহ তাআলা এবং তার রসুলকে প্রিয় জানা। সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তো ইমানের স্বাদ পাওয়া যাবে। নম্বর দুই হচ্ছে কোন মানুষকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা। কি জন্য ভালোবাসা? দুনিয়া পাওয়ার জন্য, কোনো পদ পাওয়ার জন্য, আমি দুনিয়ার কোনো কর্জ পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে সাহায্য করবে, এই জন্য নয়। এই জন্য ভালোবাসতে হবে কোন মুসলমানকে, এই জন্য যে আল্লাহ তাআলা আমার উপর যেন রাজি হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা। আর এই কাজটা করতে পারলে ইমানের স্বাদ পাবে। নম্বর তিন হচ্ছে ইমানদার হয়েছি, ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা কারো কাছে গ্যারেন্টি নাই। যে যদি বলে যে আমাকে শয়তান দুঃখ দিতে পারে না, আমার ইমান অনেক কঠিন, আমি কঠোর, আমার আকীদা মজবুত, আমাকে কেউ নড়াতে পারবে না, এটা যারা বলে তারা নফসের কাছে দুঃখা খেয়ে গেল, নফসের উপর ভরসা করলো। আর নফস বড় দুঃখবাস, নফসের উপর কোনো সময় ভরসা করা যায় না। ভরসা কার উপর? আল্লাহর উপর। আর যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইমান বাঁচানোর জন্য ফিকির থাকতে হবে, ইমান বাঁচানোর জন্য চিন্তাধারা থাকতে হবে, ইমান বাঁচানোর জন্য নিজেকে সচেতন থাকতে হবে, নতুবা সামান্য কথা, সামান্য বিষয় এমন হতে পারে আপনার ইমানকে কেড়ে নিতে পারে। এই জন্য এটার চিন্তা থাকাটা, এই যে যার মধ্যে এটা থাকবে, মানে কুফুরের মধ্যে প্রত্যাবর্তনকে এভাবে ঘৃণা করা, অর্থাৎ কুফুরের দিকে প্রত্যাবর্তন মানে কখন আমি আল্লাহ তাআলা আমার ইমান কেড়ে নেই, কখন আমার কোনো কাজ দ্বারা কুফুরের দিকে না আমি চলে যাই, এই ভয় অন্তর কিভাবে থাকতে হবে? যেভাবে একজন মানুষ আগুনে পড়ে যাওয়াকে ভয় করে, এভাবে যদি মানুষের অন্তরে এই ভয়টা থাকে, হাই যদি আমার ইমান ছিনিয়ে নেওয়া হয়, হাই যদি আমি কুফুরের দিকে যদি আমি চলে যাই, তাহলে আমার কি অবস্থা? এই ভয় যার অন্তরে থাকবে, এই তিনটা বিষয় যার অন্তরে থাকবে, সে কিভাবে ইমানের মিষ্টতা পাবে, ইমানের স্বাদ পাবে? এই স্বাদটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এই মহব্বত আমাদেরকে দান করুন। এই মহব্বত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ছিল। হযরত সাইয়্যিদানা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সব কিছুর সাথে ভালোবাসি, সব কিছুর সাথে ভালোবাসি, কিন্তু আমার জানের সাথে না, আমার জানের সাথে না, আমার জান আমার প্রিয়, আর দুনিয়ার মাল দৌলত স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে, যা কিছু সব সাথে, সব কিছুর সাথে বেশি ভালোবাসি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সম্মর্মময় যে তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই। যখন এটা শুনলেন সাইয়্যিদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জানের সাথেও আপনাকে ভালোবাসি, আমি আপনার আমার জানের সাথেও আপনাকে বেশি ভালোবাসি। যখন এটা বললেন তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম যা উমর, অর্থাৎ কি বললেন, এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে। সুতরাং ইমান যদি আমাদের কামেল করতে হয়, ইমান যদি আমাদেরকে মজবুত করতে হয়, আমার পরিপূর্ণ ইমান সেটাও তখনই বুঝবা যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের আছে কিনা। যদি তাকে, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু যাকে ভালোবাসি তার দোষ কখনো খোঁজা যাবে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোষ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এটার মধ্যে ত্রুটি রয়েছে, এলমে এতটুকু রয়েছে, এরকম বিভিন্ন দোষ ত্রুটি খোঁজা যাবে? যাবে না। যার ভালোবাসা তার শুধু গুণই গাওয়া হয়, তার বেশি জিকির করা হয়, তার বেশি আলোচনা করা হয়, এটা হচ্ছে ভালোবাসার পক্ষে বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ভালোবাসা আমাদেরকে নসিব করুক। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরেকটা হক যেটা উম্মতের উপর করা ফরজ, সেটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো আমরা কয়টা শুনলাম? চারটা হয়ে গেছে, এটা কয় নম্বর? পাঁচ নম্বর হক, এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম। আচ্ছা, এটাও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করছেন। কিরকম? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, অন্য তাফসীরের মধ্যে এর অর্থ করেছে আপনাকে হাজির নাজির হিসাবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরা এবং সুসংবাদদাতা এবং জান্নাতে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে হে মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনতে পারো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এবং আল্লাহ এবং রসুলের সম্মান এবং তাজিম করো, ওয়া তুসাববিহুহু বুকরাতাম ওয়া আসিলা, এবং আল্লাহ তাআলার তসবিহ সকাল সন্ধ্যা যেন তোমরা তসবিহ আদায় করো, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। দেখেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে প্রেরণ করার উদ্দেশ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সুসংবাদ প্রদান করেছেন, যে জান্নাতের সুসংবাদ, এবং যারা ঈমান আনে নাই তাদের জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন। শুধু এটাই, এই জন্য এখানে তিনটা বিষয়, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করার যে উদ্দেশ্য, যাতে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনা, এরপরে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে হবে, এবং শেষে কি, আল্লাহ তাআলার পাকি বর্ণনা করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। দেখেন এখানে কি সুন্দর মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ এবং রসুলের উপর ইমানের কথা বলেছেন, এরপর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কথা বলেছেন, এরপর আবার ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা বলেছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম সম্মান প্রদর্শন করা, এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আল্লাহর রসুলের উপর ইমান আনা হবে, এরপর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা, তাজিম করা, এটা প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ, এটা আমাদেরকে তাজিম প্রত্যেকটা বিষয়ে করতে হবে, এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করা, তাজিম করার ব্যাপারে, এটা শুধু আমাদের উপর হুকুম ছিল না, এটা সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর হুকুম ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা পাও তাহলে এর তাজিম এবং সম্মান এবং তাকে সাহায্য করতে হবে। আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা জানতে পারলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক সমূহ থেকে একটা হক হচ্ছে যেটা আমাদের উপর ফরজ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম কিভাবে করতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছুর তাজিম, শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম নয়, সাহাবায়ে কেরামের তাজিম, যার সাথে অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যেগুলোর নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে, সব কিছুর তাজিম করা, সম্মান করা, এটা আমাদের উপর ফরজ। এই জন্য কোনো সাহাবীর, কোন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ইমানের চোখে একবার দেখেছে এবং দুনিয়াতে থেকে ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তারা সাহাবি, কোন সাহাবীর মন্দ সমালোচনা করা এটা মুমিনের আলামত নয়, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ মুসলমানদের আকীদা হচ্ছে সকল সাহাবায়ে কেরাম জান্নাতি, সকল সাহাবায়ে কেরাম কি জান্নাতি, সকল সাহাবায়ে কেরাম, কোন সাহাবীর সমালোচনা করা যাবে যাবে না। এই জন্য
আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবী দেরকে আমরা ভালোবাসি, সব সাহাবী দেরকে আমরা ভালোবাসি,
প্রশংসা করা, কারণ এই প্রশংসা, এই নাত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলার মাদহা করা, এটা আল্লাহ তাআলা পুরো কোরআন যে নাজিল করেছেন, উলামায়ে কেরাম লিখেছেন সমস্ত কোরআন হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা যখন কাফেররা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান একজন একজন অর্থাৎ ছেলে সন্তান জন্ম হওয়ার দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বলেছেন সমালোচনা শুরু করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইন্তেকালের পর ওনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, ওনার বংশধরে কেউ নেই, কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফে যে আয়াত পড়েছি এটাও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলতে মানা করেছেন সূরা হুজুরাতের মধ্যে, এটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআজিম আল্লাহ তাআলা শিখিয়েছেন, এটাও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। মুনাফিকরা অন্তরের মধ্যে কপটতা রেখে রাইনা রাইনা বলতো, এটা মন্ত্রের মধ্যে অর্থ ছিল আরেকটা, কিন্তু সাহাবাই কেরাম বলতেন অন্য অর্থে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যখন তাদের অন্তরের অবস্থা জানতে বললেন, আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন, রাইনা আর বলিও না, উনজুর না বলো, দুটোর অর্থ একই, কিন্তু তাদের দুটোর মধ্যে কিছুটা অর্থ ব্যতিক্রম, অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানকে অন্তরে ছিল না, অপমান করা ছিল, আল্লাহ তাআলা শব্দকে পর্যন্ত বলা মানা করে দিয়েছেন।
নাতে মাহবুবে খুদা সুনতে সুনাতে যায়েগে, নাতে মাহবুবে খুদা সুনতে সুনাতে যায়েগে, ইয়া রাসূলুল্লাহ কা নারা
তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতখানি যে আমরা করি, এটা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান করেছেন, আল্লাহ তাআলা করেছেন তাজিম, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়া এটা সাহাবাই কেরাম আলাইহিমের সুন্নাত, এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। তাহলে উম্মতের জন্য এটা হক হয়ে গেল যে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছি আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাত পড়তে থাকবো, এমনকি সমস্ত আশিক রসুল যারা রয়েছেন সবাই নাত খা। নাত খা মানে এটা নয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর সুর দিয়ে নাত পড়া, এটা নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রশংসামূলক বাক্য বলা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে, এটাও নাতখানি।
জব তলক ইয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে, জব তলক ইয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে, তব তলক জশ্নে বিলালত হম নাতে যায়েঙ্গে।
সুবহানাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু সময় সংক্ষিপ্ত, যে আমাদের এই হকগুলা এই যেগুলো আমাদের উপর ফরজ, আজকের এই ইস্তেমায়ে জিকির না থেকে আমরা এটা মনোযোগ সহকারে শুনি এবং মনের মধ্যে গেঁথে নিই, এগুলি পালন করতে হবে, এগুলি পালন করা ছাড়া আমাদের উপায় না, এগুলি আমাদের করতেই হবে। যে সপ্তম নম্বর যে হক যেটা আমাদের উপর, সেটা হচ্ছে কি, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। এই দরুদ শরীফ পাঠ করার আদেশ আল্লাহ তাআলা খোদ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এবং ওলামায়ে কেরাম এর ফয়সালা দিয়েছেন, প্রত্যেক মুসলমানের উপর জিন্দেগিতে একবার দরুদ শরীফ পাঠ করা এটা ফরজ, এবং প্রত্যেক মজলিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পাঠ করা কি ওয়াজিব, এবং যতবার আমরা শুনি যতবার শুনি অতবার এটা নাম, যদিও এটা কি নয় ওয়াজিব নয়, কিন্তু যতবার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি আমাদের কি করা উচিত, দরুদ শরীফ পাঠ করা উচিত। কারণ দরুদ শরীফের মধ্যে বখালিতে করে এর অনেক কিছু কি রয়েছে, অনেক মন্দ পরিণতি রয়েছে, এটার বিস্তারিত বর্ণনা এটার পুরো একটা বয়ান হয়ে যাবে। তোর আল্লাহ পেয়ার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক সমূহতে একটা হক হচ্ছে কি, দর্শী বাদায় করা। কষ্ট হবে এটা? কোনো কষ্ট আছে হক আদায় করতে? গল্প গুজব গিবত চুগলখুরি এগুলো না করে আমরা দর্শী বাদায় করি, দুনিয়া আখেরাতে ফায়দা। নম্বর আট, আট নম্বর যে হক, যে যেটা আমাদের উপর পালন করা, এটা আমাদের করতেই হবে ফরজ, সেটা হচ্ছে ফরজ বলতে এরকম ফরজ নয়, অর্থাৎ অন্তর আগ্রহ। সবার জন্য এই জিনিস যে হকটা রয়েছে, এই হকটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে এখন যে হকটা বর্ণনা করতে আমার না আমরা রাখি, অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা নিয়ে আমরা দোয়াও করতে পারি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনের অনেক কাছে। এই জিনিসটা হচ্ছে যে হক, সেটা হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা বাকের জিয়ারত করা। এটা আল্লাহ তাআলা কোরআনে বাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যখন তোমাদের তারা যখন তাদের নফসের উপর জুলুম করে, জাউকা জুলুম করার পর, পাপ করার পর, গুনাহ করার পর জাউকা আপনার কাছে আসে, কোথায় আসে? আপনার দরবারে আসে, আপনার কাছে আসে। ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং তাদের জন্য আল্লাহ রাসূলও কি করে, ক্ষমা প্রার্থনা করে, তারা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী এবং দয়াকারী হিসাবে পাবে। এখানে আল্লাহ তাআলা খুদ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি করতে, গুনাহ মাফ করার জন্য, গুনাহ করে এসব মাফ ক্ষমা চাওয়ার জন্য ওখানে যেতে বলছেন, হুকুম দিয়েছেন কে, আল্লাহ তাআলা। অনেকে মনের মধ্যে ওয়াসওয়াস আছেন, এখন তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এটা তো হায়াতে জিন্দেগিতে থাকার অবস্থা নয়। নয়, আল্লাহ তাআলা কোরআন এটা চিরস্থায়ী, এটার হুকুম এখনো বলবৎ রয়েছে, যে এখনো আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমরা যদি ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই আটটি হক সম্পর্কে জানলাম, এই হক সমূহ আমরা আরো এটা শুনে মনে থাকবে না, এগুলো শিখতে হবে, পড়তে হবে। দাওয়াত ইসলামের যে প্রকাশনা বিভাগ রয়েছে মাকতাবাতুল মদিনার মধ্যে কিতাবাদি রয়েছে, এগুলো আমরা নিয়মিত পড়ি, না পড়লে না জানলে হক সমূহ আদায় না করি তাহলে কেয়ামতের দিন আমাদের বাঁচার কোনো উপায় নাই। আরেকটা বিষয় হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে সুপ্রতিষ্ঠ করার জন্য আমাদেরকে যে যার অবস্থানে দেখে সাহায্য করতে হবে, এটা আমাদের উপর একটা হক রয়েছে, কারণ আল্লাহ রসুলকে পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে এই দিনকে সুউচ্চ করার জন্য। আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা এবং মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সময় রয়েছে, আপনাদের ক্ষমতা রয়েছে, আপনাদের আমাদের সবার ইচ্ছা শক্তি, আমাদের সাপ্তাহিক জুমার দিন একদিন কি সাপ্তাহিক সুন্নতবার ইস্তেমায় যেতে পারে না? এখানে কি হয়, এখানেও আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনকে বাঁচানোর জন্য উম্মতকে ডেকে সেখানে বোঝানো হয়, বয়ান সমস্ত বয়ানগুলো সেখানে করা হয়, তিন দিনের মাদানী কাফেলায় সফর করতে পারি আমরা, আমার ঘরের মধ্যে মাদানী চ্যানেলকে জারি করে সেখানে দিনের কথাগুলো আমার ছোট বাচ্চা থেকে শুরু আমার মা বাবা সবাইকে নিয়ে বসি, এগুলো শুনি, তাদের অন্তরের মধ্যে দিনের মহাব্বত জাগ্রত করি, এভাবে মাকতাবাতুল মদিনা থেকে বইগুলো উপহার দিই আমরা, অনেক কিছু তোফা দিই, এগুলি উপহার দিই, দিনের খেদমতের অনেক ব্যবস্থা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাঝে রয়েছে, আমরা কি সহযোগিতা করতে পারি না? পারে কি পারি না? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী সারা দুনিয়ার মধ্যে মাদ্রাসুল মদিনা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসুল মদিনা জারি করে দিয়ে যেখানে 169,000 ছাত্র লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ পর্যন্ত 80,000 হাফেজ দাওয়াত ইসলামী বানিয়েছে এবং হাজার হাজার ওলামা প্রোডাকশন এবছর 700 উপরে আলেম ফারিক হয়ে বের হবে দৌড়ে হাদিস পরে। তো এদেরকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা, ওলামায়ে কেরাম নাইব রসুল যারা কোরআনকে হিফাজত করবে তাদের অবস্থা, তাদের শান কতটুকু। তো আলহামদুলিল্লাহ আমরা এই দিনের কাজে সাহায্য করব, করব, এটা আমাদের হক, আমাদের উপর হক, আলহামদুলিল্লাহ। এইগুলি চালানোর জন্য প্রায় বৎসরে শুধু এই দুইটা বিভাগকে চালানোর জন্য 250 কোটি টাকা ব্যয় হয়, এগুলিকে মেক আপ করা কারা, এটা আমাদের দায়িত্ব, এটা এগুলি কার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিন, যা ভুল হয়েছে আল্লাহ তাআলা দয়া করে এগুলি মাফ করে দিন, আজকের এই ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, জিকিরের সময় হয়ে গিয়েছে,
চলুন আমরা মদিনা শরীফকে ধ্যান করে করে বারবার দরুদ শরীফ পাঠ করি এবং জিকিরের মধ্যে সামিল হয়ে যাই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله إلا الله
إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله
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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله الله الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
الله
اللہ ہو اللہ ہو
لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ابار مدینہ شریف کے دھیان کرے بار بار درود شریف پاٹ کرے الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله
আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, এটা এক ইবাদত। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া অর্থ সেটা ইবাদত, এবং দোয়া করা আল্লাহ তাআলার দরবারে এটা আল্লাহ তাআলার হুকুম। উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, আমার কাছে চাও আমি দিব। দোয়ার পূর্বে সবাই আমরা এসেছি, সবার কাছে একটা অনুরোধ থাকবে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চোখকে শীতল করে নামাজ। আমরা সবাই নামাজ শুদ্ধভাবে আদায় করার নিয়ত করে নিই। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আজ দেবাজা নামাজকে যদি নামাজের মতো আদায় করা হয়, দুনিয়ার সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحم الراحمين يا رب العالمين يا رب مصطفى يا رب الأنبياء يا رب الصحابة يا رب الأولياء اي আমাদের মত গুনাহগারদের উপর রহম করম করে গুনাহ ক্ষমা করে মালিক মাওলা তোমার রহমত বড় দরবারে আল্লাহ রহমতের আশানি রহমতের লীল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূলানি আল্লাহ হাত দুটি তুলে দিয়েছে। হে রব্বে করিম, হে আল্লাহ, এখানে যারা একত্রিত হয়েছে তোমার নবীর শান মান শোনার জন্য একত্রিত হয়েছে, আজ কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, জিকির করার জন্য, সালাতু সালাত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ কিতাবের মধ্যে রয়েছে, যেখানে নেককার লোকেরা জমা হয়, চল্লিশ জনের মধ্যে একজন এমন ব্যক্তি থাকে যার ওসিলা দোয়া কবুল হয়। মালিক মোলা সবার একটাই আশা, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান মান শুনবে। মিলাদের আয়োজন হয়েছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইস্তেমা এটা শুনে এসেছে, আল্লাহ সবার আশা বসাকে কবুল করে নাও। মালিক মাওলা আল্লাহ, দুনিয়াতে এসেছি নফসে আম্মারা, শয়তানের দোকা, দুনিয়ার দোকা, ভাই বন্ধুদের দোকায় পরে সঙ্গ দোষে অথসঙ্গে পরে, এই মালিকে মৌলা দুনিয়ার সম্পদের লোভে পরে অগণিত নাফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। এই আল্লাহ, হাদিসে পাকের মধ্যে রয়েছে একটা গুনাহ করলে সমস্ত শরীরের বাদশা, যেই অঙ্গটি কলম যেটা জিন্দা থাকলে সব কিছুই সঠিক থাকে, আল্লাহ এটার মধ্যে দাগ পড়ে যায়, এভাবে দাগ পড়তে পড়তে সেটা কালো হয়ে যায়। যখন পর্দা পড়ে যায়, গুনাহের ময়লা আবর্জনা জমা হয়ে যায়, তখন তোমার জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কেউ ভালো কথা বললে সেটা শুনতে মন চায় না। আয় আল্লাহ, আজ নামাজে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না, মা বাবার খেদমতে মন বসে না, ওয়াজ শুনলে ওয়াজের মধ্যে তাসির প্রভাব অন্তরে পড়ে না, আল্লাহ সে সবগুলো আমাদের গুনাহের নহুসত, গুনাহের পরিণাম মালিক মওলা আমাদের অন্তর পাথর হয়ে গিয়েছে। আয় আল্লাহ, জাহান্নামের কথা শুনলেও মনের মধ্যে ভয় আসে না, আয় আল্লাহ এভাবে যদি আল্লাহ অন্তরের কঠোর থাকে, আয় আল্লাহ এভাবে যদি আমাদের মত চলে আসে, আয় আল্লাহ গুনাহের ধারাবাহিক যদি বন্ধ না হয়, আয় আল্লাহ কবরের যে কঠিন আজাবের কথা, আয় আল্লাহ জাহান্নামের যে কঠিনের আজাবের কথা কোরআন এবং হাদিসে আল্লাহ সাথ হয়েছে, আয় আল্লাহ এগুলি তো সত্য, এগুলির উপর আমরা ইমান এনেছি, আল্লাহ কিভাবে বরদাস্ত করব, আয় আল্লাহ কিভাবে সহ্য করব, আয় আল্লাহ সামান্য ঠান্ডা বরদাস্ত হয় না, সামান্য গরম বরদাস্ত হয় না, আয় আল্লাহ মশার কামড় সহ্য হয় না, সাপের কথা শুনলে আল্লাহ ভয় পেয়ে যায়, হাই মালিক মোলা অন্ধকার করে যখন আয় আল্লাহ তালাবদ্ধ করে দেই, উপরে যদি কারেন্ট চলে যায় অন্ধকার ঘরে অনেক ভয় লাগে, আল্লাহ সেখানে তো চিৎকার করলে কোনো ভাই বন্ধু সে খুলে দিতে পারে, সেই কবরের মধ্যে চিৎকার করলে কে খুলে দেবে, কে বাঁচাবে মালিক মোলা।
মুছে দাও সকল গুনামোর, দাও না মুছে
সিদ্দিক আকবর আশিক রসুল আমাদেরকে ওইরকম আশিক রসুল বানিয়ে দাও, আল্লাহ শুধু মুখে নয়, আয় আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানের কথা শুনেছি, হক সমূহের কথা শুনেছি, আল্লাহ এগুলি আদায় করার তৌফিক দাও, আল্লাহ এই জীবন কি জন্য মালিক মওলা, আল্লাহ সামান্য সময় কিছুদিনের জন্য আমরা এসি, মত যখন চলে আসবে চলে যেতে হবে, আল্লাহ না জানি কখন আমাদের মত চলে আসে, কখন মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা করা হয়, এই মালিক মওলা মৃত্যু তো ছোট দেখে না, বড় দেখে না, যুবক দেখে না, বৃদ্ধ হওয়া দেখে না, যখন ওই সময় হয় ডাক চলে আসে, সব ফেলে চলে যেতে হয়, আল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় কি গুনাহগার অবস্থায় যাব, আয় আল্লাহ আমরা কি দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ আমাদের সময়টা যেন এমন হয় আমরা দুরুদ পড়তে থাকি, আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি, আমরা ইবাদতের মধ্যে নামাজ অবস্থায় থাকি, আল্লাহ তোমার হুকুম মানা অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি।
আশাবাদী Allah শৈব আমি যে কোটি
আল্লাহ, তুমি কত বড় দয়াবান, তুমি তোমার প্রিয় মাহবুবের উম্মত বানিয়েছো। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মত তোমার বান্দাদেরকে ডেকে ডেকে বলেছো, লা তাকনা তু মিন রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হই না। আল্লাহ, আয় মাহবুব, তোমার রহমত থেকে নৈরাশ হই না। আল্লাহ, আমাদেরকে আমাদের গুনাগুলো গণা যাবে আসমানের তারা চাইতেও যদি বেশি হয়, সেগুলো তো গণা যায়। আল্লাহ, তোমার রহমত তো গণা যায় না। আয় আল্লাহ, তোমার একটা রহমত আমাদের সমস্ত গুণাগুলিকে ধুয়ে দিতে পারে। আয় আল্লাহ, আমাদের গুণাগুলিকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ, বরঞ্চ তুমি কুদরতওয়ালা, তুমি সবকিছুই পারো, বরং আমাদের গুণাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের দিকে চেয়ে আছে আমাদের যারা আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি ইন্তেকাল করেছে, আল্লাহ আমরা এখনো জীবিত রয়েছি, আল্লাহ তারা তোমাকে ডাকতে পারছেন না, আমাদের দিকে চেয়ে আছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, তোমার নবীর উম্মত এদেরকে মাফ করে দাও। আজকে আল্লাহ ইস্তেমা জিকিরে নাদের উসিলা মাফ করে দাও। হায় রব্বে করিম, হায় আল্লাহ, আমাদের উপর রহম করো, আমাদের উপর দয়া করো, মেহরবানি করো মালিক মৌলা। আল্লাহ, তোমার দিনের খিদমত গার হিসেবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থরা এসেছে, শিফা দিয়ে দাও। আল্লাহ, অভাবীরা এসে অভাব দূর করে দাও। আল্লাহ, আয় রব্বে করে জানি না তোমার কোন বান্দারা কি হাজত নিয়ে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহ যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, তোমার কাছে হাত উঠিয়েছে। আল্লাহ, আমাদের খালি জুলুকে ভরে দাও মালিক মৌলা। আল্লাহ, কারো মোহতাজ বানিও না, জীবনে কারো মোহতাজ বানিও না মালিক মৌলা। যখন যা প্রয়োজন তোমার গায়েবে খাজানা থেকে দান করে দাও। হায় আল্লাহ, আমাদেরকে কারো মুকাফিককে বানিও না মালিক মৌলা। হায় আল্লাহ, আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারামের দিকে যেন আমাদের চুকো না যায়। হায় মালিক মৌলা, আমাদের চুককে গুনা থেকে বাঁচাও। হায় আল্লাহ, আমাদের হাতকে গুনা থেকে বাঁচাও। আল্লাহ, তোমার নবী, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে উঠে উঠে যেই উম্মতের জন্য কান্না করত, ওই উম্মতকে যেন আমরা কষ্ট না দিই মালিক মৌলা। হায় আল্লাহ, ধোকা দিয়ে ঘুষের মাধ্যমে কষ্ট দিয়ে রাগ করে মারধর করে জুলুম করে, হায় আল্লাহ, এই উম্মতগুলোকে যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পায় মালিক মৌলা। সকল মুসলমান যেন ভাই ভাই হয়ে থাকতে পারি। আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। হিংসা বিদ্বেষ আল্লাহ এগুলি দূর করে দাও। হায় আল্লাহ, দুশ্মনী শত্রুতা এগুলো অন্তর থেকে বের করে দাও। গীবত সুগুলি মিথ্যা কথা বলে এগুলি আমাদের মুখ থেকে আল্লাহ বের করে দাও। হায় আল্লাহ, আমাদের জাহির এবং বাতিনকে এক করে দাও। আল্লাহ, আমাদের উপর অনেক সুন্দর, আল্লাহ ভিতরেতে সব ময়লা, মানুষের হিংসা বিদ্বেষ শত্রুতা মানুষকে ঠকানো, হায় আল্লাহ এগুলি অন্তর থেকে বের করে দাও একদম। আল্লাহ, আমাদেরকে জাহির এবং বাতিনে নূরানি করে দাও মালিক মওলা। আমাদের ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। হায় আল্লাহ, সমস্ত সুন্নি মুসলমান আল্লাহ প্রত্যেকের এলিমের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করো। যত সুন্নি সংগঠন রয়েছে, যত সুন্নি প্রতিষ্ঠান রয়েছে, আল্লাহ এগুলিকে দিন দিন তরক্কি দান করো। হায় আল্লাহ, এগুলিকে শরিয়ত মোতাবেক চালানোর তৌফিক নসিব করো। খাস করে আল্লাহ সারা বিশ্বে তোমার নবীর সুন্নতকে চিন্তাকারী, হায় আল্লাহ লাখো নওজওয়ানকে আল্লাহ তোমার দরবারে মসজিদে এসে মসজিদে এনে আল্লাহ ঝুকানোকারী এই দাওয়াত ইসলামীকে তুমি আল্লাহ রহম করো, দয়া করো, সাহায্য করো। আল্লাহ, আমাদেরকে এই দাওয়াত ইসলামের মধ্যে এসতে কামন নসিব করো। হায় আল্লাহ, দাওয়াত ইসলামের পয়গামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে জামিয়াতুল মদিনা, মাদ্রাসুল মদিনা, দারুল মদিনা, ফয়জানে মদিনা, মাকতাবাতুল মদিনা আল্লাহ প্রত্যেকটা এলাকা এলাকা দান করে দাও, যাতে আশিকান রসুল্লাহ তাদের এলেম দিন অর্জন করে, নিজের ইমানকে বাঁচাতে পারে মালিক। হায় আল্লাহ, মাদানী কাফেলার মুসাফির আমাদেরকে বানিয়ে দাও, মাদানী নামাজের আমল করা তৌফিক দান করো। হায় আল্লাহ, খাস করে যিনি এই নিয়ামত দিয়েছেন এই মহান অলি আমির আল সুন্নতের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করো। হায় আল্লাহ, ওনাকে আফিয়ত ওয়ালা বাকি জিন্দেগি আল্লাহ আফিয়ত দান করো মালিক মৌলা। ওনার আওলাদ ফরজনদেরকে বরকত দাও মালিক মৌলা। সমস্ত দাওয়াত ইসলামের মুবাল্লিগ মুবাল্লিগাত যারা যেভাবে আল্লাহ দাওয়াত ইসলামের জন্য রাত দিন কষ্ট করে, তোমার নবীর দিনকে সুন্নতকে পথার জন্য দিন রাত করে কষ্ট করেছে, আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে আল্লাহ এর উত্তম যজা দান করো মালিক মৌলা। মাদানী চ্যানেলকে ঘরে ঘরে পৌঁছিয়ে দাও হে মালিক মৌলা। হায় আল্লাহ, তোমার ঘরকে দেখি না, সবকিছু দেখেছি, আল্লাহ আমাদেরকে হজ্জে মবরুর নসিব করে দাও, খানে কাবার তওয়াব নসিব করে দাও, হায় আল্লাহ একদম হক সময় শুনেছি, আল্লাহ আমরা গুনাগার, হায় আল্লাহ এই গুনাগুলি মাফ করানোর জন্য তোমার তুমি হুকুম দিয়েছো তোমার নবীর দরবারে যাওয়ার জন্য, হায় আল্লাহ তুমি এখানে যাওয়ার জন্য টাকা লাগে না পয়সা লাগে না, তোমার রহমত লাগে মালিক, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দাও,
আমরা
শয়নে সপনে তোমার নবীর দিদার দান করে দাও, হায় আল্লাহ তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়া দেখিয়ে দাও, যে চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই চেহারা আমাদেরকে দেখিয়ে দাও, হায় আল্লাহ আজকের এই ইজতেমাকে যারা যেভাবে সহযোগিতা করে যেভাবে সাজিয়েছে আল্লাহ তুমি এদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করো, উত্তম প্রতিদান দান করো, তাদের জান মাল রিজিকের মধ্যে বরকত দান করে দাও, হায় আল্লাহ এই এলাকার মধ্যে এই এলাকা নয় আল্লাহ প্রত্যেকটা এলাকায় আশিক রসুল বাচ্চা বাচ্চাকে আশিক রসুল নামাজি বানিয়ে দাও, আমাদের মসজিদ সমূহকে আবাদ করে দাও, হায় আল্লাহ গুনাহের আড্ডাগুলোকে খতম করে দাও মালিক মৌলা, কেহতে রেহতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তরে কর দে পুরি আরজু হর বে কসু মজবুর কি বিবরকতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلح البدر علينا من ثنية البغداء صلح البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
شكل حب تمر دیدار تخنی دهار যখন হবে তোমার দিদার,
তখন হবে
তো পা ফির বো যার তবু ও মতামি তো মার আমায় চরণে রাখো না মদনি মদিনে বালে নবী সালাম আলাইকা
সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা।
হাশর মে সরকার আনা, মেরে আইবোঁ কো ছুপানা, হাশর মে সরকার আনা, মেরে আইবোঁ কো ছুপানা, অপনি রব সে বখশবানা, মতে জন্নত মে লে জানা,
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মা বাবা হাশরে যদিও ভুলে যাই মোরে, আমার মা বাবা হাশরে যদিও ভুলে যাই মোরে, ইয়া নবী তুমি বলো না মদনে মদিনে বালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ।
জি সুহানি ঘড়ি চমকাতে
সালাম মুস্তফা জানে রহমত পেলা খো সালাম, শমায়ে বজবে হেদায়ত পেলা খো সালাম,
মতকা মন رت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بز میں ہے ہدایت پہ لاکھو سلام لیلت القدر میں مطلع الفجر حق لیلۃ القدر میں مطلع الفجر حق مانگ کی استقامت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بز میں ہے ہدایت پہ لاکھو سلام
ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سید اعلی حضرت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بز میں ہے ہدایت پہ لاکھو سلام
فتران پر اسلام میرا ہمراہ ইস্তেমার পরে যে দোয়া পড়তে হয় আমরা সবাই মিলে পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله
چوکھر تارا نام محمد ردو ایرالو نام محمد ہدایت رہا